হ্যালো,
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো হত্যাকাণ্ড, যুক্তরাজ্যের পার্লামেন্ট বিধায়ক জো কক্স হত্যা, সামগ্রিকভাবে পশ্চিমা রাজনীতিতে এর প্রভাব।
ধন্যবাদ তাহেরা। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো এবং বিলেতের ওয়েস্ট ইয়র্কশায়ার হত্যাকাণ্ড চলমান রাজনীতিতে তার প্রতিক্রিয়া, এ নিয়ে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা। আমার নাম সরকার কবির উদ্দিন, আমি এ আলোচনা উপস্থাপন করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক, গণসংযোগ সাংবাদিকতার শিক্ষক ডক্টর মোহাম্মদ আবু নাসের। নিউ ইয়র্ক থেকে মোবাইল ফোনে রয়েছেন প্রবীণ সাংবাদিক, ভাষ্যকার, সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন দয়া করে, উত্তরদাতারাও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি। আমাদের প্রথম কলার নোয়াখালীর হাতিয়া থেকে হাতিয়ার উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, এবং এর মন্তব্যকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের ভূমিকা রূপে গণ্য করছি। মাহবুব মোর্শেদ লিটন, হ্যালো।
আমি মোহাম্মদ মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা চেয়ারম্যান হাতিয়া নোয়াখালী, বাংলাদেশ থেকে বলছি, আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে অরল্যান্ডো শহরে পালস নামক একটা নাইট ক্লাবে 49 জন নিরীহ লোককে হত্যা করা হয়েছে। একজন আফগান বংশোদ্ভূত মুসলিম, আমেরিকান মুসলিম, ওমর মতিন নামে। আমরা সেটা গভীর নিন্দা জ্ঞাপন করছি। সেটা এই ধরনের হত্যাকাণ্ডের আমরা কখনই সমর্থন করতে পারি না। পাঁচ দিন পরই ব্রিটেনে জো কক্স, একজন এমপি, যিনি একজন খ্রিস্টান ফ্যাসিস্ট দ্বারা, থমাস মায়ের দ্বারা কিল হয়েছেন, ব্রিটেনের যে ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের একজন সাপোর্টার, উনি চান যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নের সামনে থেকে নেতৃত্ব দেব, তার সপক্ষে উনি অবস্থান নিয়েছেন। এবং সিরিয়া থেকে আগত যে রিফিউজি, তাদের সহানুভূতিশীল ছিলেন, যার কারণে একজন খ্রিস্টান ফ্যাসিস্ট ওনাকে হত্যা করেছেন। আমরা এটারও অত্যন্ত কঠিন নিন্দা করি, আমরা এটাকেও ঘৃণার চোখে দেখি। আমেরিকাতে যে হত্যাকাণ্ডটা হয়েছে, সেখানে আমরা ফলো করেছি যে সামনে যে আমেরিকাতে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, দুজন দুরকম অবস্থান নিয়েছেন। কেউ মুসলমানদেরকে উদ্দেশ্য করে কিছু বলছেন, কেউ আবার তার পক্ষে অবস্থান নিচ্ছেন। কিন্তু আমরা খুবই চমৎকার একটা রাজনৈতিক যে সহ অবস্থান, সেটা আমরা দেখতে পেয়েছি গ্রেট ব্রিটেনে। সেখানে আমরা জানি টরি যিনি আছেন, তারা যেমন এটা নিন্দা করেছেন, এবং যিনি লেবার পার্টির সদস্য অর্থাৎ বিরোধী দলের সদস্য, ওনারা সরকার দলকে এটার জন্য দায়ী না করে সরকারের কাছে আহ্বান করেছে যে তারা সম্মিলিতভাবে এই হত্যাকাণ্ডগুলোকে কিংবা এই সন্ত্রাসী কার্যকলাপকে দল মত নির্বিশেষে তারা সেখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। ঠিক বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমি বলতে যাই, সেখানেও আমাদের এটারই একটা কন্টিনিউশন প্রসেস হিসেবে আমি মনে করি। আমাদের এখানেও কিছু হত্যাকাণ্ড হয়েছে, কিছু পুরোহিতকে হত্যা করা হয়েছে, কিছু সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে, এবং এখনো একজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। এখনো কিছু হত্যাকাণ্ডের পরিকল্পনা হচ্ছে, মর্মে গোয়েন্দাদের কাছে বিভিন্ন তথ্য উপাত্ত আছে। আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের সরকার অত্যন্ত কঠোরভাবে জিনিসটা মোকাবেলা করার চেষ্টা করছে। আমি মনে করি আমরা এগুলোকে সব রাজনীতির ঊর্ধ্বে রেখে আমরা সম্মিলিতভাবে এদেরকে রেজিস্ট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা হয়তো সার্থক হব। আমি আশা করব যে বাংলাদেশের আমাদের প্রেক্ষাপটে আমরা যেমন এই হত্যাকাণ্ডগুলোকে কোনো অবস্থাতে রাজনৈতিকভাবে না দেখে, সম্মিলিতভাবে দেখে, এবং সত্যিকার অর্থে এটার সমাধান যদি আমরা চাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি, সে ব্যাপারে আমরা বসে একটা সিদ্ধান্তের মাধ্যমে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হব। তার আগে সব আগে আমাকে প্রমাণ করতে হবে যে আমি এর পক্ষে নই, কিংবা এর সাথে যারা জড়িত আছে যাদেরকে আমরা সন্দেহ করি তাদের সাথে কোনোভাবে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। ঠিক একই রকম ভাবে আমি যদি কাণ্ডটাকে মূল্যায়ন করতে যাই, সেক্ষেত্রে ধর্মীয় ব্যাপারে সেখানে কিছু মতানৈক্য থাকতে পারে, কিছু মতামত থাকতে পারে, কিন্তু কোন অবস্থাতেই তার মানে এই না যে গভীর রাতে সেখানে গিয়ে 49 জন নিরীহ মানুষকে এভাবে হত্যা করা, সেটাকে আমি খুবই ঘৃণা করছি এবং তার নিন্দা করছি। ভবিষ্যতে যেন এসব অবহেলাগুলো ওভারকাম করে আমরা যেন এই ধরনের হত্যাকাণ্ড না শুনতে হয় সেই প্রত্যাশা আমরা করি। তার পাশাপাশি পর্যালোচনার মাধ্যমে পুরো বিশ্বের মানুষের কাছে আমরা ভালোবাসার বাণী শোনাতে চাই। আমরা হাতিয়া এটা পৃথিবীর সর্বদক্ষিণে একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ, বাংলাদেশের 489 উপজেলার মধ্যে একটা উপজেলা। এখানে মানুষ ম্যাক্সিমাম মানুষগুলোই সাধারণ জীবনযাপন করেন। আমি আমাদের স্থানীয় কিছু আলেম ওলামাদের সাথে কথা বলেছি, ওনারাও আমার সাথে একমত হয়েছেন এবং ওনারা সবাই মিলে এটার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এই জঘন্য হত্যাকাণ্ডে নিন্দা জ্ঞাপন করেছেন। হাতিয়াবাসীর পক্ষ থেকে ভয়েস অফ আমেরিকা যারা শুনছেন এবং আমাদের কথা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে রমজানের শুভেচ্ছা, সামনে ঈদের শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর একটা পৃথিবী আমরা গড়বো, ভালোবাসার একটা পৃথিবী গড়বো, এই প্রত্যাশা রেখে আমি মাহবুব মোর্শেদ লিটন হাতিয়া উপজেলা নোয়াখালী থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
মাহবুব মোর্শেদ লিটন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানের ধারাবাহিকতার প্রেক্ষিতে মন্তব্য একটু দীর্ঘ হলো স্বীকার করি, কিন্তু যেমনটি কিনা আমি গোড়াতেই বলেছিলাম যে এই মন্তব্যকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের ভূমিকা রূপে, পটভূমি রূপে গণ্য করব এবং তারই প্রেক্ষিতে এখন প্রারম্ভিক মন্তব্যের জন্য এ সম্পর্কে প্রথমেই যাচ্ছে নিউ ইয়র্কে সৈয়দ মাহমুদুল্লাহর কাছে।
অসাধারণ তার বিশ্লেষণ এবং বক্তব্য। বাংলাদেশ সম্পর্কে সাধারণত ধারণা করা হয় যে একটা পশ্চাৎপদ দেশ, অনুন্নত দেশ, যদিও সাম্প্রতিককালে দেশটি অর্থনৈতিকভাবে উন্নতি অর্জন করছে এবং শিক্ষা ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে বেশ তার অগ্রগতি উল্লেখযোগ্য, কিন্তু একটি প্রান্তবর্তী উপজেলার একজন চেয়ারম্যান, তিনি ঢাকার বাসিন্দা নন, রাজধানীর বাসিন্দা নন, ওই প্রান্তবর্তী এই প্রান্তিক জনগণের তিনি প্রতিনিধি, তিনি যে মানে সর্বশেষ আন্তর্জাতিক খবর বিশ্লেষণ করলেন, সে খবর তিনি রাখেন, তো পৃথিবী যে এখন একটা লিটল ভিলেজ হয়েছে, গ্লোবাল ভিলেজ হয়ে যাচ্ছে এবং সেটাতে যে বাংলাদেশের প্রান্তবর্তী জেলার অঞ্চলের লোকজন উপকৃত হচ্ছেন, সংশ্লিষ্ট হচ্ছেন, খবর রাখছেন, এটা একটা অত্যন্ত প্রকৃষ্ট প্রমাণ। এবং আমি ধারণা করি এই চেয়ারম্যান সাহেব একজন তরুণ ব্যক্তি এবং আমি তাকে ধন্যবাদ জানাই এই চমৎকার বিশ্লেষণের জন্য। আমি প্রায় সর্বাংশেই তার বক্তব্যের সাথে একমত। এই দুইখানে যে কাণ্ড ঘটলো, ফ্লোরিডায় যে হত্যাকাণ্ড ঘটলো একজন তথাকথিত মুসলমান নামধারী ব্যক্তি, সেই ব্যক্তি তার ধর্মের অনুশাসন অবমাননা করেছে, যেমন ভাবে না মধ্যপ্রাচ্যে যে আইসিস নামে যে জঘন্য একটি গোষ্ঠীর উদ্ভব হয়েছে, তারা আফগানিস্তান পাকিস্তান সহ এবং বাংলাদেশেও এই ধরনের কিছু লোকজন যে হত্যাকাণ্ড সব চালাচ্ছে, তারা যে কোন সভ্যতার সভ্যতা বিরোধী, মানব সভ্যতার শত্রু, এক ধরনের বর্বর গোষ্ঠী, তারা যে কোনো ধর্মের অনুশাসনে শিক্ষা আদর্শে বিশ্বাস করে না, এটা আর বলার অপেক্ষা রাখে না। বরং তাদেরকে বলা চলে প্রকৃতপক্ষে মুসলমান নামধারী সেই যে সমস্ত ব্যক্তি সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সমস্ত সন্ত্রাস হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে, বর্বরতা চালিয়ে যাচ্ছে, তারা প্রকৃতপক্ষে তাদের ধর্মের সমূহ সর্বনাশ করছে, ধর্মের ইমেজ নষ্ট করে দিচ্ছে এবং এর বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন সকলকে, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের লোকজনকে সচেষ্ট হতে হবে, সজাগ হতে হবে, তাদের মানে কণ্ঠস্বর জোরালো ভাবে উচ্চারণ করতে হবে দেশে এবং বিদেশে। এবং বাংলাদেশে আমি এর আগে অনেক আলোচনায় আপনাদের উল্লেখ করেছি, আমাদের যে ইসলামী ধর্মীয় নেতারা আছেন, ইমামরা আছেন, তাদেরকে আমাদেরকে সংশ্লিষ্ট করে, যেমনটা এই চেয়ারম্যান বললেন, সেখানকার আলিম সমাজও তার সাথে একমত, তেমনি ভাবে দেশব্যাপী এই চেষ্টা করা উচিত। বাংলাদেশে কয়েক মাস আগে পুলিশের পক্ষ থেকে এই ধরনের একটা ছোটখাটো উদ্যোগ নেওয়া হয়েছিল। আমার কাছে এটা অবিশ্বাস্য এবং প্রায় হাস্যকর মনে হয় যে পুলিশ প্রশাসন কেন এই ধরনের কাজ নেবে, তাতে অপরাধী অপরাধ কিছু নেই। এটা হওয়া উচিত ছিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই চেষ্টা করা উচিত, খালি আহ্বান বক্তৃতা না করে তাদের সাথে সক্রিয়ভাবে এই চেষ্টা চালিয়ে যাওয়া হতো। যাই হোক, আপাতত আমার বক্তব্য আমি এখানে শেষ করছি, ভবিষ্যৎ পরবর্তীতে আরো সুযোগ পাবে।
জি অবশ্যই, ডক্টর আবু নাসের আপনার প্রারম্ভিক মন্তব্য।
জানাব বিটন যেটা বললেন যে আমরা একটা ভালোবাসার পৃথিবী করতে চাই, আসলে আমার মনে হয় যে সারা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু সেটাই চান। কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে যে কিছু মানুষ রয়েছে সব ধর্মের সব দেশেই যারা এরকম ভালোবাসার বাণীকে গ্রহণ করতে পারে না, তারা ঘৃণার বাণীকে ছড়াতে চায় এবং তারা বিভিন্ন ঘটনার মাধ্যমে, কখনো কখনো খুনের মাধ্যমে, বোমাবাজির মাধ্যমে, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটা ঘৃণার বার্তা ছড়ায়। কিন্তু তারা মানুষকে ভয় দেখাতে চায় এবং সর্বসাম্প্রতিককালে বাংলাদেশেও এই এটা শুরু হয়েছে। বাংলাদেশের যে আবহমান, আপনার একটা অসাম্প্রদায়িক যে পরিবেশ, সেই অসাম্প্রদায়িক পরিবেশের উপর একটা আঘাত হানার চেষ্টা চলছে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষ এই এই ঘটনাগুলোকে তারা রুখে দাঁড়াবে ভালোবাসার বাণীর মাধ্যমে।
জি, আমাদের পরবর্তী কলার ঢাকা থেকে, ঢাকা বাংলাদেশ থেকে কল করছেন শাহানা নাসির। হ্যালো,
সালাম আলাইকুম। শাহানা নাসির বলছি ঢাকা থেকে।
যুক্তরাষ্ট্রে
কিছুদিন পরপর বন্দুকধারীর আক্রমণে নিরীহ মানুষের প্রাণ হারানোর খবর পাওয়া যায়। আক্রমণকারী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে তাও শোনা যায়, তবে তারা কোন ধর্মাবলম্বী সে প্রশ্ন কেউ কোনোদিন করেনি। তাহলে ওমান মাতিন যে সম্পূর্ণ সুস্থ এবং সে একজন ইসলাম ধর্মাবলম্বী, সে কথা উঠছে কেন অরল্যান্ডোর এই মর্মান্তিক ঘটনার ক্ষেত্রে? গুটি কয়েক উচ্ছৃঙ্খল ব্যক্তি বা গোষ্ঠী কোনোদিনও ইসলাম ধর্মের বাহক বা প্রতিনিধি হতে পারে না। ইসলাম ধর্মে পরিষ্কার ভাবে বলা আছে, শান্তি ভঙ্গ বা নিরীহ মানুষের জীবন হরণ অমার্জনীয় অপরাধ। এক্ষেত্রে যদি কেউ দায়ী হয়, সে হচ্ছে যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র ক্রয়ের ব্যাপারে কোনো বিধি নিষেধ না থাকা। যুক্তরাজ্যের সংসদ সদস্য মিস জো কক্স একজন উদীয়মান যুব সমাজের প্রতিনিধি ছিলেন, যাকে তার কর্মের জীবন শুরুতেই প্রাণ হারাতে হল কিছু স্বার্থান্বেষী মানুষের ঈর্ষার কারণে। মানুষ ভিন্ন মতাবলম্বী হতেই পারে, সেজন্যই তো সংসদ গঠিত হয় পরে সরকার। মিস কক্সের মৃত্যু মানে গণতন্ত্রের মৃত্যু, এর প্রতিকার অবশ্যই হওয়া দরকার। ধন্যবাদ।
শাহানা নাসেরের বক্তব্যে বেশ কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা উঠে এসেছে। সেটা হচ্ছে যে এই যে মানসিকভাবে ভারসাম্যহীনতার কথা বললেন, যুক্তির ধারে বা ভারে এটা কতখানি কাটে? এটা ছাড়াও চলমান রাজনীতির ওপরে, গণতন্ত্রের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা কতখানি ধ্বংসাত্মক, কতখানি নেতিবাচক হতে পারে? ডক্টর আবু নাসের,
জি, তিনি যেমন বললেন যে আপনার ওমর মতিন, তাকে যখন সে যখন এই আপনার ঘটনাটি ঘটায়, যখন একটা খুবই জঘন্য একটি ঘটনা, সে 49 জন মানুষকে হত্যা করলো ঠান্ডা মাথায়, তারপরে তাকে কেন মুসলিম হিসেবে প্রচার করা হলো মিডিয়াতে, কেন তাকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হিসেবে প্রচার করা হলো না? সাধারণ ন্যারেটিভে, মিডিয়ার যে ন্যারেটিভ, আমরা জানি যে 9/11 এর পর থেকে আপনার যুক্তরাষ্ট্রে 2001 সালে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল, তারপর থেকে যুক্তরাষ্ট্রের মিডিয়াতে কোনো একটা সন্ত্রাসী ঘটনায় যদি মুসলিম ধর্মাবলম্বী কোনো মানুষের সংযোগ থাকে, তাহলে তার ধর্মের পরিচয়টা বড় করে দেখানো হয়। এটি মোটাদাগে একটা সত্যি কথা। কিন্তু এবার যেটা মনে হয়, এই এই ঘটনা যেটা আপনার ওমর মতিনের ক্ষেত্রে হয়েছে, সে এই ঘটনা ঘটানোর পরে, সে যখন মানুষ মারছিল তখনই কিন্তু সে পুলিশে ফোন করে সে বলেছে যে সে ISIS এর প্রতি তার সমর্থন জ্ঞাপন করেছে, সে ISIS এর যে নেতা, তথাকথিত নেতা বাগদাদি, তার প্রতি সমর্থন জ্ঞাপন করেছে। তারপরে এছাড়াও সে পুলিশকে ফোন করে বলেছে যে এর আগে বস্টন ম্যারাথন ঘটনায় যে দুজন মুসলিম আপনার মুসলিম ধর্মাবলম্বী যে দুজন ব্যক্তি ছিলেন তাদের প্রতি তার সহানুভূতি জানিয়েছে এবং এরকম ভাবে সে কিন্তু বলেছে, এবং তার একটা তার ফলেই আমার মনে হয় মিডিয়াতে তার যে ধর্মীয় পরিচয় সেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর আপনার যুক্তরাজ্যে যে ঘটনাটা, আর উনি আরেকটা কথা বলেছেন যে গান কন্ট্রোল, ডেফিনেটলি যে এই ঘটনা সাথে যুক্তরাষ্ট্রের যে আপনার গান কন্ট্রোলের যে যথেষ্ট যে আইন নেই, যথেষ্ট বিধিবিধান নেই, সেটার সঙ্গে অবশ্যই সম্পৃক্ততা রয়েছে। আমার ব্যক্তিগত মত হচ্ছে যদি যুক্তরাষ্ট্রে কোনো মানুষ সহজে এরকম অ্যাসল্ট রাইফেল না কিনতে পারতো, এবং তাহলে কিন্তু এই ব্যক্তির পক্ষে 49 জন মানুষকে মারা সম্ভব হতো না। যদি আমরা এরকমটা হতো যে তার কাছে একটা ছোট্ট হ্যান্ড গান ছিল, তাহলে কিন্তু হয়তো একজন বা দুজন মানুষ মারা যেত। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখনকার যে রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থায় গানের বিরুদ্ধে গান কন্ট্রোলের পক্ষে জোরালো কোনো আইন করা যাচ্ছে না। যদি করা যেত তাহলে আমার মনে হয় এরকম ম্যাস শুটিং অনেকাংশে নির্মূল করা যেত। আর যুক্তরাজ্যের জো কক্স এমপি কথা বললেন, তিনি তো আমরা এরপরে জানতে পারছি যে অসম্ভব জনপ্রিয় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। শুধুমাত্র তিনি লেবার পার্টির এমপি ছিলেন, কিন্তু শুধু লেবার পার্টির মধ্যেই নয়, সমস্ত রাজনৈতিক কর্মীদের মধ্যে, তার সহকর্মীদের মধ্যেই তিনি ভীষণ জনপ্রিয় ছিলেন। তিনি একজন ডেডিকেটেড পলিটিশিয়ান ছিলেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে তার মৃত্যুর জন্য যে ব্যক্তি তাকে হত্যা করেছে সেই ব্যক্তি বলা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। তবে তারপরে কিন্তু আরো অনেক ইনফরমেশন এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি মানসিক ভারসাম্যহীন কতটুকু জানি না, কিন্তু তার একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল। তিনি হোয়াইট সুপ্রিমিস্ট অর্গানাইজেশনের পক্ষে ছিলেন, তিনি নিও নাজিদের পক্ষে ছিলেন, এবং আমার মনে হয় এই ব্যক্তি পরিষ্কার রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই জো কক্সকে হত্যা করেছেন। আমার আশা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের পর এবং যুক্তরাষ্ট্রের এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর রাজনীতিবিদদের মাঝে এবং সাধারণ জনগণের মাঝে আরো জোরালো দাবি উঠবে গান কন্ট্রোল, এবং সেই সাথে আপনার যে মানুষের পক্ষের যে রাজনীতি, মানুষের পক্ষের যে আপনার কাজকর্ম, তার প্রতি মানুষের জোরালো সমর্থন আরো বেশি করে আসবে বলে আমার মনে হয়।
জি, আমরা দেখতে পাচ্ছি যে দুটো ঘটনাতেই মানসিক ভারসাম্যহীনতার একটা যুক্তি উপস্থাপন করা হচ্ছে। তো এই যুক্তি কতখানি যুক্তিগ্রাহ্য, এটা কতখানি অজুহাত হিসেবে ধরে নেওয়া যায় এবং কতখানি এটা সঙ্গত একটা যুক্তি হিসেবে ধরে নেওয়া যায়, আসল ব্যাপারগুলো এতে করে আড়াল হয়ে যাচ্ছে কিনা, যেমন ডক্টর নাসির যেমন বললেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের কথা, অনেকে বলছেন যে যে ধরনের আগ্নেয়াস্ত্র অ্যাসল্ট রাইফেল এই পালস নৈশ ক্লাবে ব্যবহার করা হয়েছিল সেটা ব্যবহারের জায়গা রণক্ষেত্র, এই ধরনের একটা নৈশ ক্লাব না, সমাজের কোনো এলাকা না। তো সৈয়দ মাহমুদুল্লাহ আপনার মন্তব্য।
না, এটা তো সত্য কথা, যুক্তরাষ্ট্রে এই নিয়ে দুপক্ষ আছে, এই এই সপ্তাহে তো সেনেটে এই ধরনের দুটো বিল তারা নাকচ করে দিয়েছে গান কন্ট্রোলের নিয়ন্ত্রণের, এই ধরনের সল্ট রাইফেল মারাত্মক অস্ত্র এগুলো নিয়ন্ত্রণের, তারা রিপাবলিকান পার্টি তার বিরুদ্ধে এবং রিপাবলিকানরাই সেনেটে এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ দু জায়গাতেই তারা মেজরিটি, সে কারণে কোন রকম সীমিত পরিমাণেও কোনো সংশোধন বা কিছুটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমেরিকায় গত কয়েক বছরে একের পর এক ভয়ঙ্কর সব এই ধরনের আক্রমণ হলো, বিপুল সংখ্যক লোক মারা গেল, আর ছোটখাটো 2-4-5 জন তো মারা যাচ্ছে প্রায়। এই সমস্ত অ্যাসল্ট রাইফেল বা এই ধরনের যুদ্ধাস্ত্র যে বেসামরিক লোকের হাতে সবসময় আসতে পারছে, এটা অত্যন্ত আতঙ্কজনক। কিন্তু এটা ছাড়াও আপনার মনে করেন তুরস্কে বা ফ্রান্সে, বেলজিয়ামে যেসব ঘটনা ঘটেছে, সেইসব দেশে কিন্তু আমেরিকার মতো এই ধরনের একেবারে উদার, যে ইচ্ছা যখন ইচ্ছা যে ধরনের ইচ্ছা অস্ত্র সংগ্রহ করতে পারছে, ওই সমস্ত দেশে তার উপরে কড়া নিয়ন্ত্রণ আছে। আসলে কড়া নিয়ন্ত্রণ সত্ত্বেও নানাভাবে এই ধরনের ডিটারমাইন্ড লোকেরা, গ্রুপরা, খুনিরা মাঝে মাঝে অস্ত্র সংগ্রহ করতে পারে। তার মানে না যে অস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকা উচিত না, অবশ্যই থাকা উচিত। তাতে হত্যাযজ্ঞের সংখ্যা, হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা অনেক নিশ্চয়ই কমে আসবে, বিশেষ করে এই যুক্তরাষ্ট্রে। একটি দিক। আর অন্যদিক যেটা হচ্ছে, তিনি যেটা বলেছেন যখনই যে ঢাকা থেকে প্রশ্নকর্তা, যে যখনই কোনো হত্যাকাণ্ড হয় কোনো দেশে, মুসলমান যদি সেখানে সংশ্লিষ্ট থাকে তখন তার মুসলমান পরিচয়টা আসে। এটার কারণ হচ্ছে যেটা প্রফেসর সাহেব উল্লেখ করেছেন, সে নিজে সেটা উল্লেখ করেছেন, কিন্তু সেটা ছাড়াও বিশ্বব্যাপী মধ্যপ্রাচ্যে ইউরোপে সাম্প্রতিক বছরগুলোতে 9-11 ছাড়াও এই সাম্প্রতিক বছরগুলোতে যে সমস্ত কাণ্ড হচ্ছে সেগুলো তো বেশিরভাগই মুসলমান ধর্ম বিশ্বাসী লোকরা এই তার ধর্মের দোহায় গিয়ে ধর্মের নাম ব্যবহার করে হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে। সেই কারণে তাদের উপর দোষারোপ করাটা পাইকারি ভাবে সঠিক না হলেও ওই কারণটা, ওই প্রেক্ষিতটা আমাদেরকে ভুলে গেলে চলবে না।
আমরা আলোচনা করছি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো এবং বিলেতের ইয়র্কশায়ার হত্যাকাণ্ড, চলমান রাজনীতিতে এর প্রতিক্রিয়া এ নিয়ে। হ্যালো ওয়াশিংটনের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য অতিথি উত্তরদাতা প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ, রয়েছেন ক্যালিফোর্নিয়া থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ডক্টর আবু নাসের।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন স্টুডিও থেকে।
ভারতের পশ্চিমবঙ্গ রানীনগর মুর্শিদাবাদ থেকে কল করছেন জিয়াউর রহমান। হ্যালো,
আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম,
আমি জিয়াউর রহমান বলছি।
জি,
রানীনগর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত থেকে।
জি ভাই,
আমরা সাম্প্রতিক বিশ্বে ঘটনা প্রবাহে দেখতে পাচ্ছি যে ওয়েস্ট ইয়র্কশায়ার কাউন্টির একজন পার্লামেন্ট সদস্য জো কক্স, তিনি অতি সম্প্রতি নিহত হলেন টমি মেয়ের এর হাতে। বা এছাড়া আমরা দেখেছি যে অরল্যান্ডোর একটা নাইট ক্লাবে হামলা হয়েছে, উমর মতিন নামের জনক এক ব্যক্তি সেখানে গুলি চালিয়ে বহু মানুষের প্রাণ নিধন করেছেন। তো এই সমস্ত ঘটনা প্রবাহকে লক্ষ্য করে বা কেন্দ্র করে আমরা রাজনৈতিক ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এগুলোর একটা ফায়দা তোলার একটা চেষ্টা হচ্ছে। যেমন জো কক্সকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন সংক্রান্ত একটা ইংল্যান্ডের তার পক্ষে থাকা বা না থাকা নিয়ে একটা ঘটনা আমরা লক্ষ্য করতে পারছি। বা অরল্যান্ডো নাইট ক্লাবে হত্যা নিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার সুর চড়াচ্ছেন যে যে সমস্ত আউটসাইডার মুসলিমরা রয়েছেন তাদেরকে নিয়ে বা তাদেরকে আমেরিকায় ঢুকতে দেওয়া বা না দেওয়া নিয়ে। তা আসলে এগুলো এই ধরনের করা কিন্তু আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এক ধরনের মেরুকরণ। তো এরকম মেরুকরণ না করে এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলোকে আমরা সার্বিকভাবে একান্তভাবে প্রতিষ্ঠা করে এর মূলোৎপাটন করার চেষ্টা করাই কি উচিত নয়? এগুলোকে শুধুমাত্র বিভিন্ন সংকীর্ণ ক্ষেত্রে ব্যবহার না করে সার্বিক কল্যাণের জন্য যেটা প্রয়োজন আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি বা সরকারিভাবে যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে সম্ভবত মূলোৎপাটন করা সম্ভব হবে এবং এই ধরনের ঘটনা এড়ানো যাবে। আপনাদের কি মনে হয়? ধন্যবাদ।
আমরা জানি যে আগামীকাল বৃহস্পতিবার 23 তারিখে বিলেতে অনুষ্ঠিত হতে চলেছে গণভোট। গণভোটের বিষয় হচ্ছে ব্রেক্সিট। ব্রিটেন বর্তমানের যে 28 জাতি ইউরোপীয় ইউনিয়ন রয়েছে সেখান থেকে বের হয়ে আসবে না এখনকার মতন সেখানেই থাকবে? এবং আমরা জানি যে জো কক্সকে যে ব্যক্তি হত্যা করেছে সেই মেয়র টমি মেয়র, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে জো কক্সকে হয়তো পছন্দ করত না। তো এর প্রেক্ষিতে আগামীকালের ভোটে এর কতখানি প্রভাব পড়বে বলে মনে করেন আপনি সৈয়দ মাহমুদুল্লাহ?
তাৎক্ষণিক হত্যাকাণ্ডের পর তাৎক্ষণিক একটা মনে একটা মানে ভাব আবেগ আবেগ সৃষ্টি হয়েছিল যে এতে করে জো কক্স কিন্তু ব্রিটেনের ইউরোপিয়ান ইউনিয়নে থাকার পক্ষে ছিলেন। তো তার এই হত্যাকাণ্ডের পরে তার প্রতি সহানুভূতি সৃষ্টি হয়েছিল প্রচুর, এবং তাতে করে মনে হচ্ছিল এবং তখন জনমতের যে ভোটাভুটি গ্রহণ করা হয়েছে পোলিং, তাতে দেখা যাচ্ছিল যে থাকার পক্ষে সংখ্যাটা একটু বেড়েছে। আগে তো প্রায় সমান সমান ছিল, এইদিকেও যেতে পারে ওইদিকেও একটু বেড়েছে। সেটা সম্ভবত এখনো কিছুটা আছে, কিন্তু নিশ্চয় করে বড় মুশকিল। তবে কিছুটা এখন পাল্লাটা এই মুহূর্তে ভারী বলে অনেকগুলো জনমত জরিপের ফলাফল যেটা আমি দেখেছি ব্রিটিশ নিউজ পেপারে, সেটা আমার দৃষ্টিতে সেরকম মনে হয়েছে। আর এই যে মেরুকরণের ব্যাপারটা যুক্তরাষ্ট্রে, যেমন অরল্যান্ডোর ঘটনা, এটা প্রকৃতপক্ষে পৃথিবীর যে কোনো দেশেই যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তার একটা প্রভাব রাজনীতির উপরে, সমাজের উপরে পড়ে। এখন এখানে ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের কোণঠাসা করা, তাদেরকে বিদেশ থেকে আমেরিকায় আসা বন্ধ করে দেওয়া, আর এমনকি দেশে যারা বৈধভাবে থাকেন তারাও যখন দেশে বিদেশে গিয়ে সেখান থেকে ফিরবেন সে সময় তাদের ভালো করে স্ক্রুটিনাইজ করার সমস্ত নানা ধরনের প্রস্তাব তিনি দিয়েছেন। এই ঘটনাকার পরে তার সে সমস্ত স্ট্যান্ড, তার মতবাদকে তিনি আরো জোরদার করে বলছেন যে আমি তো ওই বলেছিলাম না, এখন দেখো তোমরা। এই মতবাদে তাকে, এই তাকে যারা সমর্থন করেন তাদের অনেকে কিন্তু তার এই মতবাদের পক্ষে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত যখন নভেম্বর মাসে ভোটাভুটি হবে তাতে কেবলমাত্র তার এই স্ট্যান্ডের কারণে তিনি জিতে যাবেন কিনা সেটা এত অগ্রিম বলা মুশকিল।
জি, আমরা দুটো ঘটনা থেকেই দেখতে পাচ্ছি, ওয়েস্ট ইয়র্কশায়ার কাউন্টির ঘটনা এবং অরল্যান্ডোর ঘটনা, দুটোতেই আমরা দেখতে পাচ্ছি যে হত্যার পিছনে যে সমস্ত বিষয়গুলো, হত্যার পরবর্তীতে যে সব বিষয়গুলো উঠে আসছে, যেমন আগামীকালের বিলেতের গণভোটে যে বিষয়গুলো উঠে আসবে তার মধ্যে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটা হলো জাতীয়তাবাদী মনোভাব আর একটা অভিবাসন, এতে করে অভিবাসন ইস্যু কতখানি প্রভাবিত হবে। যুক্তরাষ্ট্রেরও দেখা যাচ্ছে যে অভিবাসন ইস্যু নিয়ে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের মনোনয়ন প্রত্যাশী দুজনই বক্তব্য রাখছেন এবং এটা ইনভলভ একটা ইস্যু। তো ডক্টর আবু নাসের, আপনি এই দিক পানে মনোযোগ দিবেন একটু?
জি, ডেফিনেটলি। আপনার যুক্তরাজ্যের যে গণভোট হতে যাচ্ছে সেখানে মূলত দুটো ইস্যু রয়েছে, অভিবাসন এবং আরেকটি যারা আপনার ইউরোপীয় ইউনিয়নের থেকে ব্রিটেন বের হয়ে যায় তারা চায়, তারা বলছে যে ইউরোপীয় ইউনিয়নে থাকার ফলে ইউরোপীয় ইউনিয়নের অন্য যে 27টি দেশ রয়েছে সেই 27টি দেশ থেকেই অসংখ্য অভিবাসী আপনার যুক্তরাজ্যে এসে বসবাস করছে, এবং তাদের মত হচ্ছে যদি ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যায় তাহলে বাকি ওই 27টি দেশ থেকে অভিবাসীরা আসতে পারবে না। ইন্টারেস্টিং হচ্ছে, আমি একটু ফলো করছিলাম, সেখানে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে যারা অভিবাসী রয়েছে তারা কিন্তু অনেকটা সমর্থন করছে যে ইউরোপ থেকে, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে যাক। তারা মনে করছে যে ইউরোপীয় ইউনিয়নে থাকার ফলে অইউরোপীয় অভিবাসীদের সমস্যা হচ্ছে, তাদের সংখ্যা কমে যাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর যে অভিবাসী রয়েছে তারা নানা ধরনের সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে। আমি কথা বলছিলাম কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সাথে, তাদের কেউ কেউ এরকম মনে করেন। ইন্টারেস্টিংলি তারা মনে করছেন যে ইতালি থেকে বেশ কিছু বাংলাদেশি পরিবার তারা এখানে সহজেই ইউরোপে আপনার যুক্তরাজ্যে চলে আসছে এবং আসার পর সেখানে সহজেই তারা বিভিন্ন সরকারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, যে সুবিধাগুলোর জন্য বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। সো একটা ইন্টারেস্টিং ডাইনামিক ওখানে কাজ করছে। আরেকটি হচ্ছে অর্থনীতির বিষয়। যারা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে রয়েছেন তারা মনে করছেন যে ইউরোপীয় ইউনিয়নে থাকলে যুক্তরাজ্যের জন্য সুবিধা হবে এবং তারা অর্থনৈতিকভাবে আরো বেশি লাভবান হতে পারে, যদি তারা বের হয়ে আসে তাহলে তারা অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বে। এবং মূলত অর্থনীতির এই যুক্তির বাইরেও অভিবাসী বিষয়টাকেই বেশি করে দেখা হচ্ছে, এবং আমার মনে হয় যে এখন খুব বলা কঠিন যে ফলাফল কি হবে, কারণ এখন পর্যন্ত সর্বশেষে জনমত জরিপ আমি ফলো করছিলাম, সেখানে দেখছিলাম যে 44% পক্ষে, 44% বিপক্ষে, কিন্তু এখনো প্রায় 12% তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। আমার মনে হয় যে 12% মানুষ এখনো ভোটার এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা যে পক্ষে যাবেন সেই পক্ষে জয়ী হবে।
মানে বেশ জি জি বেশ হাড্ডাহাড্ডি একটা ক্লোজ একটা ইয়ে হবে। জি আমরা আমাদের একজন লাইভ কলার বাংলাদেশ থেকে কল করছেন, দীপক চক্রবর্তী। ভাই আপনি কোথেকে বলছেন, আপনার প্রশ্ন কি? দীপক চক্রবর্তী লাইনে আছেন? আপনি তো প্রায় আমাদের অনুষ্ঠানে অংশ নেন। জি আপনার জিজ্ঞাসা।
আমি দুইজন প্যানেল অতিথি আছে, ওনার আমার নমস্কার থাকলো। আমি অনেক আমরা প্রশ্ন মতামত শুনলাম, খুবই ভালো লাগলো আর কি।
জি জি
ভারত থেকে শ্রোতা মতামত করলে খুবই ভালো লাগছে। আমার যে আজকে প্রশ্ন হচ্ছে যে দেখতেছি যে যুক্তরাষ্ট্রে যে একজন কয়েকদিন আগে যে আমাদের একজনকে যে মন্ত্রীকে যে গুলি করে যে হত্যা করানো হইল, এখানে আমি একটা নির্দিষ্ট দেখবো আর কি, জঙ্গি একটা কিন্তু আমার একটা গোষ্ঠী, সন্ত্রাসী আমাদের একটা গোষ্ঠী। হ্যাঁ, এই গোষ্ঠীতে এবং কি আমাদের মানে বাংলাদেশে যেরকম মানে যে খুন যে হচ্ছে এবং কি ওখানে যে হচ্ছে, একটা শক্তিশালী দেশে এরকম যদি একটা আমরা যদি এই ঘটনাগুলো যদি শুনি, আমরা নিজে একটু আতঙ্কতেই একটু বিরাজ করি আর কি, আমরা নিজে একটু
খারাপ। আপনার প্রশ্ন
হচ্ছে অতিথির কাছে, ওই দেশে কি জঙ্গিবাদ কি শেখানো কি সম্ভব না সম্ভব কি না, এবং যে জঙ্গিবাদ এখানে তো একটা বিশাল একটা যে দেশ, ওখানে অবশ্যই জঙ্গিবাদ আমাদের সরকার, ওই দেশের সরকার অবশ্যই জঙ্গিবাদকে কিভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব উনি কিন্তু মানে করতে পারেন। কিন্তু আশা করি জঙ্গিবাদ যে যে মাথা তারা যে উঠতেছে
নানান রকম যুক্তি অজুহাত এগুলো পেশ করা যেতে পারে, কিন্তু সেটা কতখানি যুক্তিগ্রাহ্য সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। আসল ব্যাপারটা হচ্ছে যে জঙ্গিবাদকে শুধুই জঙ্গিবাদ বলে মনোযোগ তার দিকে দিতে হবে কিনা, এবং তার দিকেই মানে সমস্ত সম্মিলিতভাবে একটা আক্রমণ প্রতিহত করার একটা উদ্যোগ নিতে হবে কিনা। ডক্টর নাসের,
আমার মনে হয় উনি যেটা বললেন যে সারা বিশ্বেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং উনি বলছেন যে যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে এটা ঠেকানো নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা। নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু কাজটা খুব কঠিন। বাংলাদেশ সরকারের পক্ষে যেরকম কঠিন, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে কঠিন, সারা বিশ্বের বিভিন্ন সরকারের পক্ষেই কঠিন হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখছি যে আগে আল কায়দা বা অন্যান্য যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছিল তাদের একটা সাংগঠনিক কাঠামো ছিল, তাদের একটা আপনার চেইন অফ কমান্ড জাতীয় লিডারশিপ ছিল। কিন্তু এখন যেটা আমরা দেখছি যে তারা নিজেরা নিজেরা রেডিকালাইজড হচ্ছে, একজন আরেকজনকে চিনছে না, এবং সবসময় হয়তো কোনো নেতার কথায় তারা ঘটনাগুলো ঘটাচ্ছে না। আর যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদের অধিকাংশই কিন্তু তারা আত্মঘাতী হামলা চালাচ্ছে। তারা জানে যে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো করতে গিয়ে তারা হয় নিজেরা নিজেদেরকে মেরে ফেলবে, অথবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে তারা মারা যাবে। যখন একজন ব্যক্তি নিজের জীবনকে উপেক্ষা করে অন্যের জীবনকে আপনার অন্যের জীবন অনিষ্ট করতে চায়, তখন সেই ব্যক্তিকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ। এবং তবে আমার মনে হয় যদি যুক্তরাষ্ট্রের সরকার সহ পৃথিবীর রাজনৈতিক অন্যান্য দেশের সরকার সহ সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এই সমস্যাটিকে আইন শৃঙ্খলা জড়িত, শুধুমাত্র আইন শৃঙ্খলা জনিত সমস্যা হিসেবে না দেখে একটি রাজনৈতিক সমস্যা হিসেবে বিবেচনা করে, এবং এটি এই সমস্যার মূলে যে আন্তর্জাতিক রাজনীতি রয়েছে, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর প্রভাবশালী দেশগুলোর পররাষ্ট্রনীতিও যে এই ঘটনাগুলোর পেছনে কিছুটা দায়ী, সেই বিষয়ে যদি তারা অনুধাবন করতে পারে, অনুধাবন করে সমস্যার যে রাজনৈতিক দিক রয়েছে সেগুলো সহ যদি সবকিছু বিবেচনা করে তারা একটা সমন্বিত পদক্ষেপ নেয়, তাহলে হয়তো সমস্যার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
জি, আমরা কিছুক্ষণ আগেই বাংলাদেশের একটি সংবাদ শুনছিলাম, তাতে শুনলাম এবং টেলিভিশনে পর্দাতেও দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বক্তব্য উপস্থাপন করার সময় জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের প্রত্যয়ের কথা ব্যক্ত করেছেন এবং সম্মিলিতভাবে এই এই জঙ্গিবাদকে প্রতিহত করার আহ্বান প্রতিধ্বনিত হতে শুনেছি আমরা।
খুব সম্প্রতি খুব একটা খুব ভালো একটা ঘটনা ঘটেছে। আমি বলার চেষ্টা করেছি যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে ইসলামী যে নেতা রয়েছেন, যারা ধর্মীয় নেতা রয়েছেন, তাদেরকে সম্পৃক্ত করতে হবে। এই যে কদিন আগে প্রায় 1,00,000 উপর আলেম ওলামাগণ তারা কোরআন এবং হাদিসের যুক্তির আলোকে তারা একটা ফতোয়া দিয়েছেন যে ইসলামে জঙ্গিবাদ হারাম এবং যারা এই জঙ্গিবাদ করছে তারা তো বেহেস্তে যেতে পারবেই না, তাদের জন্য তারা দোজকে যাবে। তো আমার মনে হয় এই ঘটনার একটা ইম্প্যাক্ট হয়তো সাধারণ মানুষের মধ্যে পড়তে পারে বাংলাদেশে এবং এটা খুবই একটা প্রশংসনীয় উদ্যোগ আমার দৃষ্টিতে।
জি, আমরা অনুষ্ঠানের প্রথমেই আমরা যেমন হাতিয়ার উপজেলা চেয়ারম্যানের বক্তব্যে শুনছিলাম যে উনিও স্থানীয় আলেম সমাজের সঙ্গে, মৌলভী সাহেবদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন এবং জঙ্গিবাদ প্রতিরোধ করার ব্যাপারে সম্মিলিত উদ্যোগের কথা তার বক্তব্য প্রতিধ্বনিত হয়েছে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি কিছু যোগ করবেন?
হ্যাঁ, সত্যি প্রফেসর নাসির যেটা বললেন সেটা সামহ আমি খেয়াল করিনি যে আমাদের দেশের 1,00,000 আলেম এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। তাহলে তো এটা অত্যন্ত একটা প্রশংসনীয় এবং খুবই উপযোগী উদ্যোগ তাদের। বাংলাদেশের কথা আমার ধারণা আপনার আপনার সর্বশেষ প্রশ্ন যিনি করেছেন দেশ থেকে, তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষভাবে উল্লেখ করেছেন যে আমাদের দেশে জঙ্গিবাদে যেভাবে প্রসার হচ্ছে, একটার পর একটা আক্রমণের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, সেটা কিভাবে রোধ করা যায়, রোধ করা সম্ভব কিনা, রোধ করা পুরোপুরি রোধ করা সম্ভব কিনা বলা মুশকিল। এটা একই সঙ্গে আন্তর্জাতিক ঘটনাবলীর সাথে জড়িত, এটি সামাজিক নানা দিক আছে, রাজনৈতিক দিক আছে, এগুলো সবগুলো দিকে নজর একসাথে দিতে হবে। এবং সেটা করার জন্য প্রথম কথা হচ্ছে যেমন বাংলাদেশের যে যারা জঙ্গিবাদের কথা বর্তমান সরকার বলছেন যে প্রধানত বিএনপি এবং জামাতের উপর দোষারোপ করে এসছেন এতদিন পর্যন্ত যে তারা এগুলোর পেছনে দায়ী, এটা অস্বীকার করার উপায় নেই যে তাদের কিছু কিছু কর্মকাণ্ড গত বছর আন্দোলনের সময় জ্বালাও পোড়াতে অনেক লোক নিহত আহত হয়েছেন, কিন্তু এগুলোতে সবগুলোতে তারা জড়িত কিনা, পাইকারি ভাবে তাদের উপর দোষ চাপানো এটা সরকার চাপাচ্ছেন কিসের ভিত্তিতে সেসব তথ্য এখনো আমরা জানি না। এই এক। তিন নম্বর হচ্ছে যে কোনো রাষ্ট্রে সরকার বিরোধী যারা তাদেরকে স্পেস দিতে হয়, তাদেরকে পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া ঠিক না, তখন তারা হয় কি নিয়মতান্ত্রিকতার পথ পরিহার করে অনিয়মতান্ত্রিকতার দিকে যেতে পারে। এবং এই যে বিএনপি জামাত বা যে কোনো শক্তি যদি অশুভ শক্তি হয়, তাদের প্রতি রাষ্ট্র নজরদারি রাখবে, তাদের গতিবিধি খেয়াল করবে, কি করছে সেটা ঠিক রাখবে, সেটা লক্ষ্য করবে, কিন্তু একই সঙ্গে তাদের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার যদি নিশ্চিত না করা হয় তাহলে সেটার একটা সামাজিক এবং রাজনৈতিক বিপদ আছে। এই একটা দিক। আরেকটা দিক হচ্ছে যেটা আমি আগে থেকে বললাম যে আলেম সমাজকে সম্পৃক্ত করা, আর এই যে বাংলাদেশে যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে এই রেডিকালাইজ যে হয়ে গেছে যেটা প্রফেসর নাসের উল্লেখ করেছেন, অনেকে এখন আর কোন নেতৃত্ব নেই, কোন সেন্ট্রাল কমান্ড নেই, কোন স্ট্রাকচার নেই, নিজে নিজে অনলাইনে তথ্য ইত্যাদি দেখে নিজেরাই এক ধরনের অনুভূতি প্রবণ, আবেগ প্রবণ ইত্যাদি হয়ে তারা এই সমস্ত কর্মকাণ্ড ঘটাচ্ছে। সেই জন্য সামাজিক ভাবে এটার জন্য চেষ্টা চালাতে হবে, উপায় সন্ধান করতে হবে। আরেকটা বিপদের কথা আপনাকে বলি, বাংলাদেশে সাম্প্রতিক এক সপ্তাহ দেড়েকের ভিতরে 10,000-15,000 লোককে একটা মানে বিপুল অভিযান চালিয়ে পুলিশ বাহিনী নিরাপত্তা বাহিনী আটক করেছে এই জঙ্গি কর্মকাণ্ডের কারণে, কিন্তু তারা বলছে এর মধ্যে মাত্র 100 লোক প্রকৃত জঙ্গি বলে সন্দেহ তাদের, বাকিগুলো তো তারা আটক করেছে। এখন এই ধরনের যে আটক করেছে এর ভিতরে আবার কয়েকজনকে লোক ধরিয়ে দিয়েছে হত্যাকাণ্ড ঘটনার পরে, দুটো ঘটনায় তাদেরকে আবার নিরাপত্তা বাহিনীর লোকরা লোকটা বলছে তাদের সাথে সংঘর্ষে তারা নিহত হয়েছে, কিন্তু সমস্ত রিপোর্ট থেকে দেখা যায় মনে হয় যে তাদেরকে নিরাপত্তা বাহিনীর লোকরাই খুন করছে। এখন এইটা একটা আতঙ্কের ব্যাপার, এই কারণে যে আমাদের নিরাপত্তা বাহিনীর ভিতরে কি এমন কোন একটা শক্তি লুকায়িত আছে যারা প্রকৃত এই খুনি গোষ্ঠীকে আড়াল করার জন্য এই যে ধরা পড়ে যাচ্ছে যে সমস্ত খুনি তাদেরকে হত্যা করে ফেলছে, যাতে তাদের থেকে তথ্য বেরিয়ে না আসতে পারে, এই আতঙ্কের দিকটাও সরকারের জন্য অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার বলে মনে করছি।
জি, জঙ্গিবাদ এখন একটা আন্তর্জাতিক মিনেস, একটা আপদ হয়ে দাঁড়িয়েছে, যেটাতে আমরা সবাই এই বিশ্বের এই পৃথিবী গ্রহের সবাই ইনভলভ, ইনভলভ মানে আমরা সবাই অ্যাগ্রিভড পার্টি, তো এটাকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এ আহ্বানের প্রতি মনোযোগ আকর্ষণ করছি ডক্টর আবু নাসেরের, কিন্তু তার আগে ছোট্ট করে একটা প্রশ্ন নিয়ে নেই, কল করছেন কানু দত্ত নিউ ইয়র্ক থেকে। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে কানু দত্ত। আমার প্রশ্ন হচ্ছে ফ্লোরিডার অরল্যান্ডোতে সন্ত্রাসী হামলা এবং ব্রিটেনে সন্ত্রাসী হামলা কি একই ধরনের?
জি, আমরাও বারবারই এই কথাটার উপরেই জোর দেওয়ার চেষ্টা করছি যে একসঙ্গে মিলে এককাট্টা হয়ে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে। আমাদের হাতে সময় বড় একটা নাই, আমরা প্রায় প্রান্তিক পর্যায়ে পৌঁছে গিয়েছি অনুষ্ঠানের, তো তার আগে মোটামুটিভাবে উপসংহার বিশ্লেষণ সহ মন্তব্যের জন্য প্রথমেই যাচ্ছি ডক্টর আবু নাসেরের কাছে।
জি, কানু দত্ত যেরকম বললেন যে কেন রাজনৈতিক নেতারা, সারা বিশ্বের রাজনৈতিক নেতারা একসঙ্গে কাজ করছেন না, উপরে উপরে তারা বিবৃতি দিচ্ছেন, জাতিসংঘের কখনো কখনো প্রস্তাব আসছে, কিন্তু আনফর্চুনেটলি আমরা জানি যে এখন যে জঙ্গিবাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের যে হটস্পট যে আপনার সেটা হচ্ছে ইরাক এবং সিরিয়া, সেখানে আইসিস নামের একটা জঘন্য গোষ্ঠী ইসলামের মতো শান্তিপূর্ণ একটি ধর্মকে ব্যবহার করে ইসলামের ক্ষতি করে চলেছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা ওখানে জানি যে ইরাক এবং সিরিয়াকে ঘিরে বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে বিভেদ রয়েছে। ওখানে জানি যে আমরা রাশিয়ার ইন্টারেস্ট রয়েছে, যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট রয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ইন্টারেস্ট রয়েছে, কেউ কেউ বলার চেষ্টা করছে ইভেন চাইনিজদের ইন্টারেস্ট রয়েছে। এখন সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলো যখন তাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্য আরেকটি গোষ্ঠীকে একটা তাদের স্বার্থ অনিষ্ট করতে চায়, তখন তারা অনেক ক্ষেত্রে এরকম সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে। এটা পৃথিবীর সবসময় হয়ে এসেছে, আনফর্চুনেটলি এটা চলতেই থাকবে। তারপরও আমাদের সাধারণ মানুষ, বিভিন্ন দেশের সাধারণ মানুষ যদি তাদের সরকারকে, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে চাপ প্রয়োগ করে, তাহলে এত একটা পরিবর্তন সম্ভব হবে। আর সর্বশেষ কথা হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য যে সমস্ত কাজ হচ্ছে সেগুলোকে সমর্থন করা যায়, কিন্তু কোনোভাবেই ক্রসফায়ারকে সমর্থন করা যায় না, কোন সভ্য দেশে ক্রসফায়ার হয় না। বাংলাদেশের সরকারকে এটা বিবেচনা করতে হবে।
উপসংহার মন্তব্য সৈয়দ মাহমুদুল্লাহ।
আমি প্রফেসর সাহেবের চমৎকার মন্তব্যের সাথে একমত যে সিরিয়ার ব্যাপারে একটা কথা বলবো, ওই এলাকায় মানে তুরস্ক এবং সৌদি আরব এরা প্রথমে এই যে উগ্র যে গোষ্ঠী উত্থান ঘটেছে এদেরকে অস্ত্র সাপ্লাই থেকে এদের উত্থানে ওদের ভূমিকা বিরাট ভূমিকা রেখেছে, শিয়া সুন্নি বিরোধকে কেন্দ্র করে। সেটা তো এখন তাই ওই যিনি বোতল থেকে বেরিয়ে গেছে এখন তারাও আর এটা কন্ট্রোল করতে পারছে না।
জি, সুফিয়া আবু সুফিয়ান চৌধুরী, সাদেকা সাবরিনা হক, দিদারুল ইসলাম, এ কে মোস্তফা এবং আরও অনেকের প্রশ্ন জিজ্ঞাসা আমরা আজকের অনুষ্ঠানে নিতে পারলাম না, আমরা তাঁদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে নিশ্চয়ই আবার কথা হবে, ভবিষ্যতে আমাদের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আপনারা যোগ দেবেন, প্রশ্ন জিজ্ঞাসা তুলে ধরবেন শ্রোতাদের সকলকে, এবং সেই সঙ্গে আমাদের আজকের অতিথি উত্তরদাতা ডক্টর আবু নাসের এবং সৈয়দ মাহমুদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, রমাদান করিম, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
আর এতক্ষণ হ্যালো ওয়াশিংটন সঞ্চালন করছিলেন সরকার কবিরুদ্দিন।